الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وقال النبي صلى الله عليه وسلم المتمسك بسنتي عند فساد أمتي فله أجر شهيد أو كما قال رسول الله صلى الله عليه وسلم جناب صدر مجلس বিশিষ্ট বুজুর্গ হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহ আমার প্রথম শায়খ ওনার হাতে গড়া সাগরিদ খলিফা হযরত আল্লামা মুফতি আব্দুল বারি সাহেব দামাত বারাকাতুহু আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন
আমিন
এবং ওনাদের ওনার ছায়া আমাদের জন্য দীর্ঘায়িত করে হাফিজ হুজুর রহমাতুল্লাহর হাতে গড়া লোক এখন দু চারজন আছে আগে অনেক ছিল একে একে চলে গেছেন দুনিয়ার থেকে এখন দু চারজন রয়ে গেছে কিন্তু আমরা বুজুর্গদের হায়াতে তাদের কদর করি না মূল্যায়ন করি না তাদের মজলিসে আসি না আল্লাহর ইশক মহব্বত শিখি না এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য কদরে নিয়ামত বাদে জওয়াল নিয়ামত চলে গেলে নিয়ামতের দাম বুঝে আসে এক বহুত বুজুর্গ ছিল আমাদের তবলিগে ছিলেন বুজুর্গানের দিনের পীর ওনার নাম হল হযরত আব্দুর রহিম রায়পুরি রহমাতুল্লাহ আলাই উনি বলতেন জব তক দাঁত থা চনা নেই মিলা আর জব চনা মিলা তো দাঁত নেই রহা নিয়ামত থাকতে তো আমরা কদর করি না বোঝানোর জন্যই এই আল্লাহর ওলি এই কথা বলেছে আগে যখন দাঁত ছিল তখন চনা বুট পাওয়া যায়নি কিসমতে হয়নি এখন অনেক পাইতেছি কিন্তু এখন তো দাঁত নেই এই চনা মূর্তা পাইতে গেলে কি লাগবে দাঁত লাগবে এনাদের চলে যাওয়ার পরে আমাদের মনে আগ্রহ জুটবে যে আমরা একটু আল্লাহ আল্লাহদের সোহবতে বসি দিলটাকে তাজা করি আল্লাহর সাথে সম্পর্ক গভীর করি কিন্তু তখন তো এনারা থাকবেন না লাভটা কি এখন এনাদের থেকে ফায়দা উঠাইতে হবে এনারা অনেক বয়স হয়ে গেছে মাজুর হয়ে গেছে আমি লালবাগে ছাত্র ছিলাম তখন থেকে ওনাকে দেখে আসছি ওনাকে চিনে আসছি হাফিজ হুজুর রহমাতুল্লাহ এর সাথে ওনার যে গভীর সম্পর্ক ছিল আমার দেখার তৌফিক হয়েছে আল্লাহ তাআলা হাফিজ হুজুরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করে আমার কথার খোলাসা হলো, যখনই এনাদের কোন মজলিস পায়, বয়ান হোক বা না হোক, খালি উনি বসে আছে, এরকম মজলিস যদি হয়, তা আমরা ছাত্র শিক্ষক এলাকার ভাই আমরাও ওনার সামনে এসে বসে থাকি, ওনাদের বয়ানের দরকার নেই, সোহবার দরকার। আমার দ্বিতীয় শায়খ হারদুই হুজুর হযরত মাওলানা শাহ আবরারুল হক হারদুই নাওয়ার আল্লাহ মারকাদাহু বলতেন, সূর্য কি কোন বয়ান দেয় বলেন তো? কিন্তু সূর্যের সোহবতে আমাদের ফায়দা হয় কিনা? আমরা আলো পাই, আমরা হিট গরম পাই, অনেক কিছু পাই, অথচ সূর্য কোন লেকচার দেয় না, চাঁদ কোন লেকচার দেয়? চাঁদের থেকে আমরা আলো পাই, বিভিন্ন ফুল আছে, হাসনে হেনা রজনীগন্ধা, এগুলো কোন লেকচার দেয় না, কিন্তু আমাদের দিলটাকে মুখরিত করে দেয় কিনা? দেয় কিনা? একটা এয়ার কন্ডিশন, এটা যন্ত্র, এটা দরজা জানলা বন্ধ করে পাঁচ মিনিট চালান, রুম কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। এয়ার কন্ডিশন কোনো বক্তব্য দেয়? তো আমার শায়খ বলতেন, সূর্য কোন বক্তব্য দেয় না, চাঁদ কোন বক্তব্য দেয় না, রজনীগন্ধা কোন বক্তব্য দেয় না, এয়ার কন্ডিশন কোন বক্তব্য দেয় না, কিন্তু আমাদের বিরাট ফায়দা হয়। তো এগুলোর থেকে হাজারো গুণ পাওয়ারফুল একজন আল্লাহর ওলি, হাজারো গুণ পাওয়ারফুল একজন আল্লাহর ওলি। তিনি যদি কিছু বলেন তো নূর নালা নূর, যদি কিছু না বলেন চুপ করে বসে থাকেন, আর তুমিও সেখানে বসে থাকো, তো ওনার দিলের মধ্যে আল্লাহর মারেফাত আছে, আল্লাহর মহাব্বত আছে, আল্লাহর ইশক আছে, তোমার দিল চুম্বকের মতো ওটা টানতে থাকবে, তুমিও কয়েকদিন পরে আল্লাহওয়ালা হয়ে যাবে। লিকসার দরকার নেই, বয়ান দরকার নেই, সোহবতে বসলেই এটা হবে। সোহবত এমন জরুরি জিনিস, এমন দামি জিনিস, যে দিন এই সোহবতের দ্বারাই আসছে। সাহাবায়ে কেরাম কি বুখারি পড়ে দিনদার হয়েছিলেন না তিরমিজি পড়ে? তখন এসব কিতাব লেখা হয়েছিল, এসব কিতাব জমা করা হয়েছিল? এগুলো তো রাশিয়ায় জমা করা হয়েছে, রাশিয়ায় এলএমএর মার্কাজ ঘুরতে থাকে, কোন সময় মদিনায় ছিল, কোন সময় মিশর ছিল, কোন সময় শাম ছিল, কোন সময় বাগদাদ ছিল, কোন সময় রাশিয়া ছিল, এলেমের মার্কাজ কোনটা ছিল? এমনকি এক জামানায় এলেমের মার্কাজ ছিল স্পেন, বহু কিতাব ওখানে লেখা হয়েছে স্পেন। আরবিতে বলে আন্দালুস, কি বলে? আন্দালুস, উন্দুলুস না, আন্দালুস। এই এলেমের মার্কাজ এক সময় ছিল রাশিয়া। যত হাদিসের কিতাব আমরা দেখতেছি, মুয়াত্তা মালিক বাদে বাকি হাদিসের কিতাবগুলো কোথায় লেখা হয়েছে? রাশিয়াতে লেখা হয়েছে। কত বড় মার্কাজ, কিন্তু সেইখানে যখন কমনওয়েলথ কায়েম হয়ে গেল, ওলামায়ে কেরামকে শহীদ করে দেওয়া হল, আমাদের বাংলাদেশেও সেই হালাত দেখা দিচ্ছে, কিছু ভাই ওলামায়ে কেরামকে শহীদ করার জন্য তৈরি হয়ে গেছে, তারা বলে আমরা তবলিগওয়ালা, আবার নাস্তিক মুরতাদরা যা বলে না তাই বলে, ওলামা কেরামের গায়ে হাত তুলতেছে, চট থাপ্পড় দিচ্ছে, যাওয়ার কালার ধরে টানতেছে, বলতেছে ওলামাদের খুব তেল হয়ে গেছে, ইহুদিদের তো টাকা এনে মাদ্রাসা চালায়, বলেন না আউযুবিল্লাহ। এই টাইপের লোকদের দ্বারা রাশিয়াতে ওলামায়ে কেরামকে শহীদ করে দেওয়া হয়েছে, মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ তখন এলিমেন্ট বারকাজ ওইখান থেকে স্থানান্তর করে ভারতবর্ষে নিয়ে আসছেন। এলিমেন্ট মার্কাজ রাশিয়া থেকে কই চলে আসছে? ভারতবর্ষে। এখন সারা দুনিয়ার এলেম অবস্থান করতেছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান। বাংলাদেশ পাকিস্তান এটা কিন্তু ভারতের অংশ। ইংরেজরা এই পুরাটা মুসলমানদের থেকে দখল করছিল, পুরা ভারত ইংরেজরা ব্যবসা করতে আসে হিন্দুদের সাথে ষড়যন্ত্র করে পুরা ভারত দখল করছিল। কিন্তু 200 বছরের মাথায় দেওবন্দি ওলামায়ে কেরামের আন্দোলনে যখন আর টিকতে পারল না, দেওবন্দি ওলামায়ে কেরামের আন্দোলন শুরু হয়েছিল তো আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির ফতোয়া দ্বারা। উনি ফতোয়া দিয়েছিলেন যে ভারত দারুল হারব হয়ে গেছে, এখানে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ হয়ে গেছে। উনি ফতোয়া দিয়ে গেছিলেন, সেই ফতোয়া বাস্তবায়ন করছিল দারুল উলুম দেওবন্দের ওলামারা হযরত শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি, হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানি, এনারা এটা বাস্তবায়ন করছিলেন। এনাদের আন্দোলনের মুখে ইংরেজরা যখন চলে গেল তখন নিছিল কিন্তু পুরাটা মুসলমানদের থেকে, কিন্তু যাওয়ার সময় পুরাটা দিয়ে দেয় নাই, পূর্ব পাশটা একটু দিছিল, পশ্চিম পাশটা একটু দিছিল। এই দেশ ছেড়ে চলে যাওয়ার সময় 1947 নিছে মুসলমানদের থেকে পুরাটা, কিন্তু চলে যাওয়ার সময় ষড়যন্ত্র করে 14 আনা দিয়ে গেছে হিন্দুদেরকে। তারাও কাফের, হিন্দুরাও কাফের, ব্রিটিশরাও কাফের, হিন্দুরাও কাফের। 14 আনা দিয়ে গেছে কাদেরকে? হিন্দুদেরকে। আর পূর্ব পাশটার পশ্চিম পাশে 2 আনা দিয়ে গেছে মুসলমানদের। কত বড় ধোকাবাজি করছে, কত বড় ধোকাবাজি। তা আমি বলতেছিলাম বর্তমানে এলএমএর মার্কাজ এই গ্রেট ভারত, অর্থাৎ যে ভারতের মধ্যে বাংলাদেশও আছে আবার কি আছে পাকিস্তানও আছে, এটা এলএমএর মার্কাজ। এই তিনটা জায়গায় পুরা দুনিয়ার এলএম অবস্থান করতেছে। আপনি বিশ্বের কোথাও যায় যদি কোন এলএম পান, কোন সহি কথা পান, কোন সহি সুন্নত পান, তাহলে আপনি তাকে জিজ্ঞেস করেন, ভাই আপনি এই কথাটা কোথায় পাইছেন? আপনি যে এত সুন্দর একটা হাদিস কইলেন, এত সুন্দর সুন্নত কইলেন, আপনি পাইলেন কোথায়? ওই লোকটা বলবে যে আমি দারুল উলুম দেওবন্দে পড়ে আসছি, অথবা ওইখান থেকে পড়ে এসে যারা মাদ্রাসা কায়েম করছে তাদের থেকে শিখছি। এর বাইরে আপনি কাউকে দেখাইতে পারবেন না। পুরা দুনিয়ার মধ্যে মক্কা মদিনা তো নেই, মক্কা মদিনা তো ওই এলএম নেই যে এলএম এখন ভারতবর্ষে আছে, দারুল উলুম দেওবন্দে আছে, ওই এলএম এখন মক্কা মদিনা তো নেই। হ্যাঁ একথা ঠিক, কেয়ামতের আগে এলএম দুনিয়া ঘুরে আবার কোথায় চলে যাবে? মদিনায় চলে যাবে। কেয়ামতের আগে এলএম আবার মদিনায় চলে যাবে, ওখান থেকে উঠাই নেওয়া হবে। কিন্তু এখন এলএম অবস্থান করতেছে কোথায়? ভারত। সারা দুনিয়াকে রাহামারি করতেছে, সঠিক রাস্তা দেখাইতেছে এই হয় দেওবন্দের আলেমরা অথবা দেওবন্দ থেকে যারা পড়ে আসছে, পড়ে আসে বিশ্বের বিভিন্ন এলাকায় মাদ্রাসা করছে, তারা সঠিক এলএম, সঠিক কোরআন সুন্নার কথা দুনিয়াবাসীকে পৌঁছাই দিচ্ছে। আমি আমার কথা বলি, আমি লালবাগ মাদ্রাসায় পড়াশোনা করছি এবং আল্লাহ তাআলা সেখানে আমাকে উস্তাদ হওয়ার তৌফিক দান করেছিলেন। যেখানে পড়ছি সেখানে শিক্ষক, এখন আল্লাহ আমাকে হাজার হাজার ছাত্র দান করছেন যারা বিভিন্ন মাদ্রাসায় খেদমত করতেছে। তা আমি সেখানে যাদের কাছে পড়ছি, মাওলানা হেদায়াতুল্লাহ সাহেব যিনি জিন্দা কুতুবখানা, একা একটা লাইব্রেরি, একটা লাইব্রেরিতে হাজার হাজার কিতাব থাকে, উনি একা হাজার হাজার কিতাব, কে? হযরত মাওলানা হেদায়াতুল্লাহ সাহেব। আমি পড়েছি হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ এর কাছে হাদিসের পাঁচখানা কিতাব পড়েছি। কার কাছে? হাফিজ হুজুর, আমাদের এই বুজুর্গেরও পীর, আমারও শায়খে আউয়াল, ওনার কাছে পাঁচখানা হাদিসের কিতাব পড়ছি। আমি পড়েছি মুফতি আব্দুল মুইজ সাহেব, যিনি বাইতুল মুকাররমের খতিব ছিলেন, লক্ষ্মীপুর বটতলার জনাবলা ছেলে, তার কাছে পড়েছি। এইভাবে আমি লালবাগে যাদের কাছে পড়েছি, এরা অধিকাংশ দেওবন্দ থেকে পড়ে আসছে। আমি দেওবন্দে বারবার গেছি, কিন্তু আমি দেওবন্দে ছাত্র হওয়ার সুযোগ হয় নাই আমার। দেওবন্দে আল্লামাকে বারবার যাওয়ার তৌফিক দিচ্ছেন, দেওবন্দের সবকে বসার তৌফিক হয়েছে, নিয়মতান্ত্রিক ছাত্র হয় নাই। কিন্তু যাদের কাছে পড়ছি তারা কোন জায়গার পড়া? দেওবন্দের পড়া। এখন সহি জিনিস পাইতে হলে হয় দেওবন্দ হইতে হবে, তা দেওবন্দ শাখা হইতে হবে। এই মাদ্রাসা আশরাফিয়া তো দেওবন্দ শাখা, এটা দেওবন্দের ব্রাঞ্চ। আপনি ঢাকা রাজধানীতে যত বড় বড় কওমি মাদ্রাসা দেখতেছেন, হে লালবাগ বলেন, কামরাঙ্গীরচর বলেন, রহমানিয়া বলেন, বড় কাটরা বলেন, ঢালকানগর বলেন, যত মাদ্রাসা বলেন, যাত্রাবাড়ি বলেন, এই সব মাদ্রাসাগুলো দারুল উলুম দেওবন্দের শাখা, দারুল উলুম দেওবন্দের ব্রাঞ্চ। এরা হক কথা প্রচার করে, এরা দুনিয়ার কাউকে ভয় করে না, কারোর লোভে পড়ে না, কাউকে ভয়ও করে না, কারো রক্ত চক্ষুকে ভয় করে না, এবং কারো লোভেও পড়ে না। সহি সহি হক কথা বলে দেয়। আল্লাহ যাদের কিসমতে হেদায়ত রাখছে তারা ওইগুলো গ্রহণ করে, তারা আল্লাহওয়ালা হয়ে যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন, সেইখানে যে মসজিদ বানিয়েছিলেন এখনো সেই মসজিদ আছে, মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই মসজিদের বারান্দা কিন্তু মাদ্রাসা ছিল, মসজিদের নববীর বারান্দা কি মাদ্রাসা ছিল, ওটার নাম মাদ্রাসাতু সুফফা। কি নাম? মাদ্রাসাতু সুফফা, সুফফা মানে বারান্দা। ওই মাদ্রাসায় দুই ধরনের ছাত্র ছিল, প্রায় 300 মতো ছাত্র পড়ে থাকত, 300 মতো ছাত্র ওই মাদ্রাসায় 24 ঘন্টা পুরো মাস পড়ে থাকত। নবীজির কোন সবক তাদের মিস যেত না। হ্যাঁ, তার মধ্যে একজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার থেকে আমরা হাদিস পাইতেছি 5374টা, 5000 এক মিশকাত সমান হাদিস। যে মাদ্রাসার ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সোহবতে কুফার মাটি পর্যন্ত ফেকা হয়ে গেছিল, সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ। সেই মাদ্রাসার ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, এনারা ওই মাদ্রাসার ছাত্র। কিছু ছাত্র ছিল ওখানে পড়েছিল, আর কিছু ছাত্র ছিল আনসার মুহাজির, এনাদের পড়ে থাকার সৌভাগ্য হইত না, কারণ ওনাদের বিবি বাচ্চা ছিল, ছেলে মেয়ে ছিল, হালাল রিজিকের জন্য ফিকির করতে হতো, হালাল রিজিকের জন্য ফিকির করতে হতো। এই জন্য আনসাররা ক্ষেত খামারে মেহনত করত, ওরা ক্ষেত খামার বুঝত। আর মক্কা থেকে যারা হিজরত করে গেছে ওনারা আবার ক্ষেত খামার বুঝছেন না, ওনারা বুঝছেন ব্যবসা। ওনারা আজকে এই বাজারে বেচাকেনা করতেছেন, কালকে ওই বাজারে বেচাকেনা করতেছেন। মুহাজিররা করত ব্যবসা, আর আনসাররা করত কৃষিকাজ। ওনারা যে যখন সময় পাইতেন তারা এই মসজিদে নববীতে এসে সুফফার মাদ্রাসায় বসে হাদিস শিখতেন। তো 300 ছিল নিয়মিত ছাত্র, আর কয়েক হাজার ছিল অনিয়মিত ছাত্র। ওইটার অনুকরণে, ওই মসজিদে নববীর অনুকরণে প্রত্যেকটা কওমি মাদ্রাসা মসজিদে নববীর ব্রাঞ্চ দারুল উলুম দেওবন্দ হয়ে, ভায়া দারুল উলুম দেওবন্দ হয়ে কার ব্রাঞ্চ? মসজিদে নববীর ব্রাঞ্চ। এখানে দুই রকম ছাত্র থাকতে হবে, কয় রকম? কিছু ছাত্র ভর্তি হয়ে সারা বছর পড়ে থাকবে, আছে না? আর কিছু ছাত্র তারা মাসে একবার আসবে, আবার মাঝে মধ্যে দাওয়াত দিলে আসবে, বৎসরে একবার আসবে, বিভিন্ন সময় সময় যখন তাদেরকে বিভিন্ন মাহফিলের নামে, দাওয়াতুল হকের নামে তাদেরকে ডাকা হয় তখন তারা আসবে। যখন আজকে আপনারা আসছেন, আপনারা হলো এই মাদ্রাসার অনিয়মিত ছাত্র। কাজে এখানে যারা আছে কেউ এই ছাত্রের বাইরে নেই, হয় নিয়মিত ছাত্র না হয় অনিয়মিত ছাত্র। ইনশাআল্লাহ এই মাদ্রাসা আপনার আমার জন্য হেদায়েতের জরিয়া। এই মাদ্রাসার উসিলায় আমরা সহি এলেম পাব, আল্লাহকে জানতে পারব, সহি ইমান পাব, সহি ইমান আমল পাব। এই মাদ্রাসা আমাদের জন্য সবকে জারিয়া হবে, আল্লাহ কবুল করে। তো এই এলেমের দুটা স্তর আছে, মাদ্রাসায় যে এলেম শিক্ষা দেওয়া হয় এই এলেমের দুটা স্তর আছে। একটা স্তরকে বলা হয় ফরজে আইন, একটা স্তরের নাম কি? ফরজে আইন। এটা বেশি না, পাঁচ ছয়টা বিষয়। মাওলানা থানবী যার নামে এই মাদ্রাসা, তার নাম জামে আশরাফিয়া না? এই আশরাফ আলী কি আপনাদের কোন আশরাফ আলী? হ্যাঁ, এটা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত, হ্যাঁ, মাওলানা আশরাফ আলী থানবী, হ্যাঁ, যিনি গত শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, যুগ সংস্কারক ছিলেন, তার নামের সাথে এই মাদ্রাসার নামকরণ করা হয়েছে। তো এই মাদ্রাসায় বারো বছর পনেরো বছর যারা পড়ে, পড়ে মাওলানা হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, শাইখুল হাদিস হয়, এটা হলো ফরজে কিফায়া, এটা হলো ফরজে কিফায়া। আর পাঁচ ছয়টা বিষয় আছে, ওটা হলো ফরজে আইন। তো প্রত্যেক মাদ্রাসাওয়ালার দায়িত্ব মাঝে মধ্যে এলাকার ভাইদেরকে দাওয়াত করে আইনে ফরজা আইন এলেমটা তাদেরকে শিক্ষা দেওয়া। তো প্রত্যেক মাদ্রাসাওয়ালাদের দায়িত্ব, শুধু যদি ভর্তি হওয়া ছাত্র পড়ায় আর এলাকার অনিয়মিত ছাত্র না পড়ায়, তাহলে আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। আমরা যদি শুধু ভর্তি হওয়া ছাত্র পড়াই আর আপনাদের এলাকার ভাই অনিয়মিত ছাত্র আপনাদেরকে মাঝে মধ্যে দেখে আপনাদেরকে সবক না দেই, আমরা আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারব না। ফরজে আইন এলেম আপনাদেরকে দিতেই হবে, আপনাদেরকে শিখাইতেই হবে, তখন এই মাদ্রাসার পুরাপুরি হক আদায় হবে। শুধু ছাত্রদেরকে মাওলানা মুক্তি বানাই দিলে পুরাপুরি হক আদায় হবে না। আমার কথা বুঝতেছেন? ফরজ এলেম যে শিক্ষা দিতে হবে, ফরজ আইন, এর আয়াত আছে, হাদিস আছে। আয়াত কি? ইন্নাল্লাহ ইয়ামুরুকুম أن تؤدوا الأمانات إلى أهلها. এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা হে ওলামারা আমানত পাওনাদারের কাছে পৌঁছায় দাও। হে ওলামারা, হে নায়েবে রসুলরা, নায়েবে রসুল কি মামুলি কথা নাকি? হ্যাঁ, রসুলের মেহরাব মেম্বার যার দখলে, যার দায়িত্বে, সে কি মামুলি ব্যক্তি? তার জন্য ফেরেশতারা সম্মান করে, যার জন্য আসমান জমিনের সমস্ত মখলুক যার জন্য দোয়া করে, সে কি মামুলি হইতে পারে? সে রিক্সাওয়ালার ছেলে, ভ্যান ওলা ছেলে, তরকারি বেচনেওয়ালা ছেলে, কিন্তু কোরআন হাদিস যখন সে শিখছে তখন সে আর সাধারণ মানুষ নেই, সে নায়েবে রসুল হয়ে গেছে, রসুলের মেহরাব, রসুলের মেম্বার, সব তার দায়িত্বে। রসুলের মেহরাবে সে নামাজ পড়াবে, সমস্ত হোমরা তোমরা রাজা বাদশারা তার পিছনে কি করবে, একতেদা করবে। যত হোমরা তোমরা আছে সব তার পিছনে কি করবে, একতেদা করবে। এবং সে মেম্বারে বসে পুরা জাতিকে, পুরা দুনিয়াবাসীকে জান্নাতের রাস্তা দেখাইবে, দোজকের রাস্তা থেকে বাঁচাইবে। তাহলে এই রিক্সাওয়ালা ছেলে, কোরআনের এলেমের বদৌলতে সমস্ত মন্ত্রী মিনিস্টারের উপরে চলে গেল, দুনিয়া সমস্ত মন্ত্রী মিনিস্টার, দুনিয়া সমস্ত গ্রাজুয়েট মাস্টার্স, বিএ অনার্স, এম কম, বি কম, সি কম, যত কম কম আছে সব যদি আপনি এক পাল্লায় জমা করেন, আর একজন নায়েবে রসুল মাওলানাকে আর এক পাল্লায় রাখেন, কোন পাল্লা ভারী হবে? নায়েবে রসুলের পাল্লা ভারী হবে, কারণ তারা এত কিছু শিখে একটা আলিফ কইতে পারবে না। তারা যদি দুনিয়ার শিক্ষা যারা শিখছে, ব্রিটিশ, ব্রিটিশের শিক্ষা যারা পড়ছে, তারা যদি ওলামাদের সোহবতে না আসে, শুধু ব্রিটিশ শিক্ষা নিয়ে বসে থাকে, তাহলে ধর্মের দিক দিয়ে তারা খুব এতিম, একটা আলিফও কইতে পারবে না, একটা আলিফ বলতে পারবে না। একটা আলিফ বললে একজন মাদ্রাসার ছাত্র বলবে আপনার তিনটা ভুল হয়েছে। কি তিনটা ভুল হলো? আপনি যে আলিফ কইছেন, উপরের দাঁতের আগা নিচের ঠোঁটে লাগবে, আলিফ, আপনার উপরের দাঁতের আগা নিচের ঠোঁটে লাগে না, এই এক ভুল করছেন। দ্বিতীয় ভুল কি করছেন? বাতাস বের হইতে হবে, আলিফ বলতে গেলে কি করতে হবে, মুখের থেকে বাতাস বের হইতে হবে, আপনার বাতাস বের হয় নাই, আপনি বাতাস আরো খেয়ে ফেলছেন। তিন নম্বর ভুল করছেন, আপনি দুনো ঠোঁট মিলাই দিচ্ছেন, দুনো ঠোঁট মিলাই দিচ্ছেন, তারপরে আলিফ করতে দিয়ে দাঁত ভেঙে গেছে, তারপর আলিফ হয় নাই, তা আপনি কি গ্রাজুয়েট হয়ে আসলেন, অক্সফোর্ড থেকে কি শার্ট হয়ে আসলেন, অক্স মানে কি, অক্স মানে শার্ট, তাহলে কি ষাঁড় হয়ে আসলেন, ষাঁড় বলে না, ওরা বলে সার, ষাঁড় বলতে তো খারাপ, এই ষাঁড়টাকে ঘুরায় কেমনে বলে সার, তারা ঢাকায়রা কইতে পারে না, ওরা শাড়ি বলে, ঢাকায়রা কিন্তু সার কইতে পারে না, ওরা ষাঁড় ঠিক রয়েছে। যাই হোক, দুনিয়াদাররা যদি ওলামাদের সোহবতে না আসে, একটা আলিফও কইতে পারবে না, কিচ্ছু জানে না। আমাদের বক্তব্যের একটা বাচ্চা এক বছর পড়ে না জানে, ওরা ২০ বছর পড়েও তা জানে না, বিশ করেন, যারা লন্ডন থেকে ডিগ্রি আনছে, অস্ট্রেলিয়া থেকে ডিগ্রি আছে, আমেরিকা থেকে ডিগ্রি আছে, বিশ করেন ভাই, টাইম বোমে কয় খরচ জিজ্ঞেস করেন, বলতে পারে কিনা, এত কিছু পড়ছে, টাইম বোমের খরচ জানে না। একজনকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এত কিছু পড়ে আসলেন, এলাকার সবচেয়ে বড় আপনি বিদ্বান ব্যক্তি, তা আপনি বলেন তো গোসলে কয় খরচ? একজন দুনিয়াবী শিক্ষা শিক্ষিত লোকের জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এত কিছু পড়ে আসছেন, আপনার মতো শিক্ষিত লোক অত্র অঞ্চলে নেই, তা আপনি গোসলের খরচ বলেন তো, ফরজ গোসলের কি কি ফরজ, বিবির সোহবতে গেলে গোসল করতে হয়, এর ফরজ কি? আমি বেশি একটা জানি না তো, আমি দুই একটা ফরজ জানি। বললো কি দুই একটাই বলেন? বললো গরম পানি আর সাবান, ফরজ গোসলের ফরজ হলো গরম পানি আর সাবান, হয়েছে? এটা ফরজের ধারে কাছে আছে, এই পড়ে আর এক ছেলেরে তার মা কইতেছে, এই বেটা রমজান মাস তো রোজা রাখছ না কেন, রমজানে খানা খাস কেন? সে লন্ডনতে পড়ে আছে, মা রমজান মাস কোনটা? পরে সে গুনতারাম করছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, রমজান তো কোনো মাস নেই। মা তুমি যে কইলে যে রমজান মাস এখানে খাওয়া যাবে না, এই নামে তো কোনো মাস আমি পড়িনি, আমি পড়েছি জানুয়ারি ফেব্রুয়ারি। মা গেছে রাগ হয়ে, কইছে জানুয়ারি পড়ে জানুয়ার হয়ে আছে, তুই ইসলামের কিছু শিখে আসিস নাই, জানুয়ারি পড়ে জানুয়ার আসিস তুই, ঠিক কিনা? মা ঠিক কথা কইছে। তো বলতেছিলাম ওই আয়াতের মধ্যে ওলামায়ে কেরামকে বলা হইতেছে, হে ওলামায়ে কেরাম, নায়েবে রাসূল, তোমরা আমানত পাওনাদারের কাছে পৌঁছায় দাও, আমানত পাওনাদারের কাছে পৌঁছায় দাও। এখন আপনাকে আমাকে বুঝতে হবে আমানত কোনটা, পাওনাদারকে আমানত কোনটা, পাওনাদারকে। আরবি অনেক তফসিরে এর ব্যাখ্যা দেওয়া আছে, উর্দু একটা তফসিরে খুব ভালো ব্যাখ্যা দিছে, এই তফসিরের নাম হল মারিফুল কোরআন, যেটা হযরত মাওলানা শাইখুত তফসির হযরত মাওলানা ইদ্রিস কারনলবি সাহেব লিখছেন। একটা মারিফুল কোরআন লিখছেন মুফতি শফি সাহেব, পাকিস্তানের গ্র্যান্ড মুফতি, আর একটা মারিফুল কোরআন লিখছেন শাইখুত তফসির মাওলানা ইদ্রিস কারনলবি সাহেব। ওনারটা খুব ভালো করে ফুটাই তুলছে যে আমানত কি পাওনাদারকে। ওলামায়ে কেরামকে যে বলা হল যে তোমরা আমানত পাওনাদারকে পৌঁছায় দাও, আমানত কি পাওনাদারকে, আরবি যারা বুঝেন তারা আরবি তফসির দেখবেন, আরবি যারা বুঝেন না তারা উর্দু তফসির দেখেন। এখানে বলতেছে আমানত হল ফরজে আইন পরিমাণ এলেন, এই আয়াতে আমানতের কথা বলতেছে, আমানত বলা হলো। এ আমানত কি ফরজে কিফায় না, কিন্তু ফরজে আইন, পাঁচ ছয়টা বললাম আমি, এই ফরজে আইন এলেন এটাকে আমানত বলা হয়েছে। এটা ওলামায়ে কেরামকে পৌঁছাই দিতে বলতেছে, কাকে পৌঁছাবে? ওই তফসিরে লেখে যারা নাকি সাধারণ মুসলমান, আম মুসলমান, বিভিন্ন স্তরের মুসলমান, যাদের মাদ্রাসায় পড়ার সুযোগ হয় নাই, যাদের মাদ্রাসায় পড়ার তৌফিক হয় নাই, এরা হল পাওনাদার, ওরা হল পাওনাদার। এই ফরজায়েন এলেম হল আমানত, এই আমানতটা পাওনাদারের কাছে পৌঁছাই দিতে বলা হয়েছে, এই আমানত পৌঁছানোর জন্য এই মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, এই আমানত আপনাদের কাছে পৌঁছাই দেওয়ার জন্য এই ওয়াজ মাহফিলের কি করা হয়েছে। এখানে কিস্তা কাহিনী কইলে হবে না, কিস্তা কাহিনীর দিন শেষ, এখন জরুরি এলেম পৌঁছাইতে হবে, জরুরি কথা বলতে হবে, যেটা না হলে নয়। ফরজায়েন এলেম প্রত্যেকের জন্য ফরজ না, ফরজে কিফায়াত তো সবার জন্য ফরজ না, সমাজে কিছু লোক যদি মাওলানা মুফতি থাকে তাদের কাছে জিজ্ঞেস করে করে বাকিরা চলবে, সবাইকে কি আল্লাহ মাওলানা মুফতি হইতে কইছে? তাহলে দুনিয়া চলবে? বাস চালাইব কে, ট্রাক চালাইব কে, সবাইরে বলে নাই। কিন্তু ফরজায়েন এলেম এটা কি? এটা বাধ্যতামূলক, মুসলমান নরনারী প্রত্যেকের জন্য কি বাধ্যতামূলক, কাউকে ছাড় দেওয়া হবে না। হাসরের ময়দানে যে পাঁচটা প্রশ্ন করা হবে, একটা প্রশ্ন এইটা যে ফরজায়েন এলেম শিখছিলে কিনা, আমল করেছিলে কিনা, একটা প্রশ্ন এইটা, শিখতেই হবে, এই জন্য এটা শিখানো প্রত্যেক মাদ্রাসাওয়ালাদের উপরে ফরজ,
দায়িত্ব, সেই দায়িত্ব পালন করার জন্য অনেক মাদ্রাসায় মাসিক ইজতেমা হয়, প্রত্যেক মাসে একবার এলাকার লোকদেরকে ডাকা হয়, কোথাও তিন মাসে একবার ডাকা হয়, কোথাও ছয় মাসে একবার ডাকা হয়, আর বছরে একবার তো সব মাদ্রাসায় ডাকা হয়, সব মাদ্রাসায় ডাকা হয়। কাজেই এই মাহফিল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফরজে আইন পরিমাণ এলেম হাসিল করার তৌফিক দান করেন। এখন সময় কম, আমার পরে আরো বক্তা রয়ে গেছে, বুজুর্গানা দিন রয়ে গেছেন, হ্যাঁ মাওলানা জাফর আহমদ সাহেব দামাত বারাকাত হুম। আসলে ঈশার পরে ওনার বয়ান ছিল, আমি মাজুর বলে উনি আমার জন্য কুরবানি করছেন, এই টাইমে বয়ান ছিল ঢালকা নগরের হুজুরের মুফতি জাফর সাহেবের, আমার বয়ান ওনার পরে, কিন্তু আমি শারীরিক দিক দিয়ে অসুস্থ বলে উনি আমার জন্য ছেড়ে দিয়েছেন, আল্লাহ ওনাকে জাজায়ে খায়ের দান করুন। এই জন্য উনি আমার পরে গেছেন, আমি আগে আসছি। তো এই জন্য আমি বেশি সময় নিব না, আমি সংক্ষেপে আপনাদেরকে ফরজ আইন এলেমের লিস্টি দিব, ব্যাখ্যা দেওয়া যাবে না, ব্যাখ্যা এই মাদ্রাসার হুজুররা প্রত্যেক মাসে একবার ইস্তেমা করে আপনাদেরকে জানাই দেবে, কারণ এই যে এলেম আপনাদের পাওনা, ফরজ আইন এলেম আপনাদের পাওনা না, পাওনাদা যদি পাওনা ভুলে যায় তাহলে কি মাফ হয়ে দেয়? আপনার কাছে এক লক্ষ টাকা পায় গেছে ভুলে, তাহলে আপনি মাফ পেয়ে গেলেন না? আপনাকে ওকে মনে করায় দিয়ে দিতে হবে। তা আপনাদের পাওনাদার আপনারা জানেন না অথবা ভুলে গেছেন, তো ভুলে গেলে এই হুজুররা কি মাফ পাবে? আপনাদেরকে মাসে একবার জড়ো করে একটা তারিখ ঠিক করে দিবে, কথার কথা ইংরেজি মাসের পয়লা শুক্রবার, কথার কথা আপনাদের সাথে পরামর্শ করে ইংরেজি মাসের পয়লা শুক্রবার আপনারা আসবেন, মাগরিব থেকে ঈশা পর্যন্ত এই পাঁচটা বিষয়ে আপনাদেরকে ব্যাখ্যা দেওয়া হবে, এবং উযু নামাজ আপনাদেরকে হাতে কলমে দেখাই দেওয়া হবে। ওনারা ডাকলে আলহামদুলিল্লাহ, না ডাকলে আপনারা হাজির হয়ে যাবেন, এসে বলবেন হুজুর আপনাদের এলেমে আল্লাহ আমাদের ভাগ রাখছে, ওই ভাগ নিতে আসছি আপনাদের। ওনারা ডাকলে আলহামদুলিল্লাহ, না ডাকলে আপনারা এসে ভাগ উসুল করবেন। আপনি ছাত্রদেরকে দিচ্ছেন, আমরা ছাত্র না, আমরা এই মাদ্রাসা চান্দা দেই না, আপনি আমাদেরকে পড়ান না কেন? আমরা চান্দা দেই, আমরা দোয়া করি, আমরা জায়গা কেনার টাকা দেই, আমরা লীলা মোটিনের টাকা দেই, আমাদেরকে ছাত্র বানাবেন না, আমাদের মাসে একদিন সবক দিবেন, আপনারা এসে আপনাদের পাওনা উসুল করে নেবেন। রাজি আছেন? সবাই রাজি আছেন? ইনশাল্লাহ হুজুরাই আপনাদেরকে ডেকে ব্যবস্থা করবে, আমি আশা করি। ছয়টা বিষয় কি? এক নম্বর হল শিরিক মুক্ত ইমান শিখতে হবে। এক নম্বর কি? ইমান তো কম বেশি আমাদের আছে, কিন্তু অনেকের ইমানের মধ্যে শিরিক মিশানো আছে, বিশেষ করে যারা মাজারে মাজারে ঘোরে, মাজারে মাজারে ঘোরে। আমাদের সব নেতারা তো মাজার দিয়ে শুরু করে, করেন না? সিলেটের মাজার দিয়ে, এই মাজারে যারা ঘোরে, মাজারে সিজদা করে, মাজারে প্রার্থনা করে, মাজারে সন্তান চায়, মাজারে গেলাপ দেয়, মাজারে বাতি দেয়, মাজারে মান্নত মানে, এরা সব শিরিক করতেছে। আর কারণ ইমানের মধ্যে শিরক মিশানো থাকলে তার ইমানের এক পয়সা দাম নেই, তার ইমান বাতিল, তার ইমান কি বাতিল। দুধের মধ্যে চেনা পড়লে দুধ নষ্ট হয়ে যায় না? ভিটামিনের মধ্যে বিষ পড়লে ভিটামিন কাজ করে না বিষে কাজ করে? বলেন না কেন? ভিটামিনের বোতলে বিষ পড়ছে, তো ওটা খাইলে স্বাস্থ্য ভালো হবে না আপনি মারা যাবেন? ঠিক ইমানের মধ্যে শেরেক পড়লে ইমান নষ্ট হয়ে যায়। এই জন্য মাজারে যাবেন কিছু দিতে, আনতে না। যদি আপনি কোন হক্কানি পীর বুজুর্গের মাজারে যান, কি জন্য যাবেন? দিতে। তিনবার কুলল্লাহ শরীফ পড়ে ওই মাজারে বক্সে দিবেন, ছেলে চাইবেন না,
যে বুজুর্গ আমার ছেলে দাও, হে বুজুর্গ আমার ব্যবসা দাও, হে বুজুর্গ আমার চাকরিতে প্রমোশন দাও, এইগুলো চাইবেন না, তাহলে ইমান থাকবে না। যারা নবীজিকে নূরের তৈরি বলে, যারা নবীজিকে গায়েব জান্নালা মনে করে, তাদের ইমানও বাতিল হয়ে গেছে, তাদের ইমান ঠিক না। এগুলো আল্লাহর জন্য খাস, গায়েব জানা কার জন্য খাস? নবী গায়েব জানেন না। নবী যদি গায়েব জানতেন তাহলে জিব্রাইল আলাইহিস সালাম ওহী আনতেন কি করতে? উনি নিজেই জানতেন যে আজকে এই ওহী আসবে, জিব্রাইল আসার দরকার থাকে। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু, পরিষ্কার একমাত্র আল্লাহ গায়েব জানেন, আর কেউ গায়েব জানে না। নবী যে গায়েব জানলে ইহুদিরা বকরির মধ্যে বিষ মিশিয়ে খাইতে দিছিল কিভাবে? নবীজি তো টের পাইলেন না, ওই গোস্ত মুখে দিয়েছিলেন কিনা। হ্যাঁ, দেওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম এসে মানা করলো যে ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি ফেলেন, এই গোস্তের মধ্যে বিষ দেওয়া হয়েছে। তো গায়েব জানলে ওই গোস্ত মুখে দিতেন
না।
মা আয়েশা সিদ্দিকার উপরে মুনাফিকরা জিনার অপবাদ দিছিল, আমাদের নবীজি এক মাস পরেশান ছিলেন, এক মাস বাস্তব কি আসলে কি আয়েশা জিনা করছে না করে নাই? করে নাই, কিন্তু নবীজি তো বুঝতে পারতেছে না, এমনকি বলেও ফেলছে মা আয়েশাকে, দেখো যদি ভুল হয়ে থাকে তো আল্লাহর কাছে তওবা করে নাও, এই কথা বলতে বলে ফেলছে। এক মাসের মাথায় আল্লাহ তাআলা আসমান থেকে 18 পারা সূরা নূর নাজিল করলেন, নূর নাজিল করে মা আয়েশা সিদ্দিকার পবিত্রতা বয়ান করলেন আর মুনাফিকদের মুখোশ খুলে দিলেন। যদি তিনি গায়েব জানতেন তাহলে এক মাস পরেশান ছিলেন কেন? দরকার ছিল? যাই হোক, ব্যাখ্যা করার সময় নেই। এক নম্বর কাজ কি? শেরেক মুক্ত ইমান। এই জন্য মসজিদে মসজিদে হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ আলাই তালিমুদ্দিন কিতাবের শুরুতে বেস্তি দেওয়ার শুরুতে ইমানের কথাগুলো আনছে, এটা তালিম হইতে হবে। বেস্তি দেওয়ার শুরুতে আছে, তালিমুদ্দিন কিতাবের শুরুতে আছে। আমি ওটাকে আরো সহজ করে আমার একটা কিতাব বাংলাতে কিতাবুল ইমান ওখানে আনছি, কথা ওইগুলোই আর একটু সহজ করে নিয়ে আসছি। এই কিতাব তো হইতে পারে, প্রত্যেক মসজিদে মসজিদে ইমানের তালিম হইতে হবে। আজকে ফাজাইলের তালিম হয়, মাসাইলের তালিম হয়, সব তালিম হইতে পারে, ইমানের তালিম হলে কি সমস্যা বলেন? কোন সমস্যা আছে? আর ইমানের তালিম না হওয়ার কারণে সমস্ত ভণ্ড দল এই দেশে শিকড় গাড়ি পড়ছে। যদি ইমানের তালিম হতো আর বলা হতো আমাদের নবী শেষ নবী, ওনার পরে কোন নবী আসবে না, তাহলে কাদিয়ানি জায়গা পাইতো? জায়গা পাইতো? যদি বলা হতো আমাদের নবী বা কোন নবী গায়েব জানে না, কোন নবী গায়েব আল্লাহ জানে, তাহলে এই যে রেজি ফিরকা যারা মিলাদ কিয়াম না করলে কাফের ফতোয়া দেয়, আবার 12 তারিখে তারা মিছিল বের করে, এটা হলো রিজবি ফিরকা। এদের যে প্রধান তার নাম হল আহমদ রেজা খান। কি নাম? এ লোক জন্মগ্রহণ করছিল হিন্দুস্থানে, একটা শহর আছে, এই শহরের নাম হল উল্টা বাস বেরেলি। একটা শহর হল রায় বেরেলি, ওখানে সব আল্লাহ আল্লাহ পয়দা হয়েছে, আর একটা শহর হল উল্টা বাস বেরেলি, এইখানে সব উল্টা হজরত পয়দা হয়েছে। তাহলে এক লোকেই যত মাদার পূজা আর জশ্নে জুলুসে এই লোকটা চালু করে দিয়ে গেছে, মিলাদ কিয়াম সব এই লোক চালু করে দিয়ে গেছে। তো কেউ গায়েব জানে না, এই তালিম যদি করা হইতো তাহলে এই রেজবি ফেরকা কোন চান্স পেত না, কোন চান্স পেত না। এবং ইমানের কিতাবে আছে সমস্ত নবী রসুল নিষ্পাপ,
কি নবুয়তের আগে পরে তাদের কোন গোনা নেই, ইমানের কিতাবে লেখা আছে। এই তালিম যদি হইত তাহলে মওদুদী সাহেব ছড়াইছে যে আল্লাহ প্রত্যেক নবীকে দিয়ে কয়েকটা করে গোনায় কবিরা করাইছে, আর মওদুদী সাহেবের অনুসারীরা সেইগুলো দুনিয়াতে ছড়াই দিছে। কইছে তো প্রথম মওদুদী সাহেব, উনি প্রত্যেক নবীর নামে কয়েকটা করে গুনাহ আবিষ্কার করছেন, নাউযুবিল্লাহ মিন যালিক, বিকৃত বাইবেল দেখে এটা করছেন। যদি ইমানের তালিম থাকত আর প্রত্যেকটা মুসলমান জানত নবীগণ নিষ্পাপ, তাহলে মওদুদী সাহেবের এই গলত আকিদা এই বাংলার মাটিতে চলত? আকিদার তালিম না থাকায়, ইমানের তালিম না থাকায় এই ভণ্ড দলগুলো, মওদুদের দল, জাকির নায়কের দল, এই বিভিন্ন দল, এই আকিদার তালিম না থাকার কারণে পয়দা হয়েছে। তাহলে এখন থেকে আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন, আমরা ইমানের তালিম করি। দুই নম্বর কাজ হল ইবাদাত, এই নামাজ, রোজা, হজ, যাকাত, কাফন দাফন, কোরআন তেলাওয়াত, এগুলোকে কি বলে? ইবাদাত বলে। এই ইবাদাত গুলো নবীজির তরিকায় করতে হবে, যদি নবীজির তরিকায় না হয় এবং ইখলাসের সাথে না হয় কোন ইবাদতের এক পয়সা মূল্য নেই। কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতে গেলে ইমান তো লাগবেই, ইমান তো এক নম্বরে লাগবেই, সেই সাথে আর কি লাগবে? নবীজির তরিকা আর ইখলাস, একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার বাহাবা কুড়ানোর জন্য না। এই দুটো শর্ত আছে। আপনি আসরের পরে কামরার দরজা বন্ধ করে 20 রাকাত নফল নামাজ পড়লেন, সব হবে না গোনা হবে? কামরা বন্ধ করে দিয়ে কেউ যাতে না দেখে, কেউ যাতে না দেখে, এত বড় ইখলাস আপনার, 20 রাকাত নফল পড়ছেন, সব হবে না গোনা হবে? কেন? এখানে নবীদের তরিকা নেই, নবীদের আসরে পরে নফল পড়তে মানা করছেন। কয়েকদিন আগে গেল আখেরি সাহার সাম্বা, সফর মাসের শেষ বুধবার, ওই দিন নবীজি সাল্লাল্লাহু সাল্লাম অসুস্থ হয়ে গেছিলেন, ঈশার নামাজে যেতে পারেন নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানাই দিয়েছিলেন। এরপরে 5 দিনের মাথায় উনি চলে যান দুনিয়া থেকে, 5 দিনের মাথায় চলে যান। এটাকে বলে আখেরি সাহার সাম্বা। এদিন হুজুর অসুস্থ হয়েছিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম মর্মাহত হয়েছিল, কারণ এতদিন নবীজির পিছনে নামাজ পড়ছে, আজকে তার পড়তে পারতেছে না, আবার এক নজর দেখবে তারও কোনো ব্যবস্থা নেই, কারণ নবীজি কার ঘরে? মা আয়েশা সিদ্দিকার ঘরে, তা মহিলার ঘরে, এখানে বেগানা পুরুষ যাবে কিভাবে? নামাজও পড়তে পারতেছে না, দেখতেও পারতেছে না, সবাই পরেশান। আর ইনকিলাব পত্রিকা লিখছে এদিন নবী আলাইহিস সালাম জ্বরের থেকে সুস্থ হয়ে গোসল করছিলেন, তাই মদিনার সব সাহাবারা খুশি হয়ে গেছিল। ঘটনা কি? আর ইনকিলাব বেদাতি পত্রিকা লিখল কি? এলো মাজার পূজারী পত্রিকা, এটা সব মিথ্যা কথা, গলত কথা লিখছে। খুশি হয়েছিল কাফেররা, খুশি হয়েছিল মুনাফিকরা। সেই মুনাফিকরা কিছু মৌলবী খরিদ করে এইগুলো মুসলমানদের মধ্যে চালু করে দিচ্ছে, কাফেররা কিছু মৌলবী খরিদ করে ওই তারাতে খুশি হয়েছিল, ওই খুশিটা মুসলমানদের মধ্যে গলত হাদিস তৈরি করে, ভুয়া হাদিস, জাল হাদিস তৈরি করে মুসলমানদের মধ্যে চালু করে দিচ্ছে। আসলে ওই দিন নবীজি সুস্থ হন নাই, কি হয়েছিলেন? অসুস্থ হয়েছিলেন। তো সফর মাসের শেষ বুধবারে অসুস্থ হইল, হয়ে 5 দিনের মাথায় চলে গেল, কয়দিনের মাথায়? তাহলে 12 তারিখ মারা যায় কিভাবে? আগের মাসে অসুস্থ হইল, এখন তো রবিউল আউয়াল, বেদান্তীরা কইতেছে এই মাসের 12 তারিখ তিনি দুনিয়াতে আসছে, আবার এই মাসে 12 তারিখ দুনিয়াতে চলে গেছে। আমার প্রশ্ন, এর আগের মাসের শেষ বুধবারে অসুস্থ হইলেন, হয়ে 5 দিনের মাথায় মারা গেলেন, কয়দিনের মাথায়? সোমবার। বুধবার রাত্রে অসুস্থ হইলেন, বিশুদ্ধ শুক্র শনি রবি সোমবার, সোমবার চলে গেলেন। তা আগের মাসের শেষ বুধবার যদি অসুস্থ হয় তাহলে 12 তারিখ কেমনে আসবে? 5 দিনের মাথায় মারা গেল, তাহলে 12 তারিখ মৃত্যুর দিবস হইতে পারে? গলত। আমরা কোরআন আয়াত সংখ্যাও জানি না, আমরা বলি কোরআন আয়াত হল 6,666, গলত কথা। কোরআন আয়াত হল 6,236, আয়াত সংখ্যা কত? 6,236, 6,066, এটা কোন দলিল নেই, এমনি প্রসিদ্ধ হয়ে গেছে, কোন ভিত্তি নেই। আবার নবীজির জন্ম তারিখ 8 রবিউল আউয়াল সোমবার, জন্ম তারিখ কত? 8 রবিউল আউয়াল সোমবার। আর মৃত্যু তারিখ 1 রবিউল আউয়াল সোমবার। নবীজির মৃত্যু তারিখ কত? 1 রবিউল আউয়াল সোমবার। আমি এই ব্যাপারে, আমার তো প্রায় 40 খানা বাংলা কিতাব আছে, প্রায় 40 খানা, তার একটা কিতাবের নাম হল ইশাতুস সুন্নাহ, সেখানে হাদিসের দলিল দিয়ে লিখছি, আপনি দেখে নেন ওই কিতাবে বাংলাতে, যে জন্ম তারিখ 8 রবিউল আউয়াল, মৃত্যু তারিখ 1 রবিউল আউয়াল। কারণ আগের মাসে তো অসুস্থ হইলেন, 5 দিনের মাথায় মরে গেলেন, তো 12 হবে কেমনে? 1 রবিউল আউয়াল। হ্যাঁ, একটা দুর্বল মত আছে, 2 রবিউল আউয়াল সোমবার, সোমবার তো নিশ্চিত, কিন্তু মজবুত মত হল 1 রবিউল আউয়াল সোমবার। আর দুর্বল মত কি? 2 রবিউল আউয়াল সোমবার। এই যে লেখা ছিল 1 অথবা অবলিক 2 রবিউল আউয়াল সোমবার। পরবর্তীকালে আমার মনে হয় এই ছাপাইতে যে অবলিক পড়ে গেছে, 1 অথবা 2, অবলিক লাগে না একটা, অবলিক কি হয়ে গেছে? পড়ে গেছে, পড়ে দেয় ওটা কি হয়ে গেছে? 12 হয়ে গেছে। আর সবাই 12 করতে, 12 12 12, গলত গলত ইতিহাস। যার হাদিসের দলিল লাগে, আমি আমার কিতাবের হাওলা দিয়ে দিলাম, দেখে নাও। আখেরি চাহার ছাম্বায় খুশি করা, এটা ইমানের জন্য ক্ষতিকর। রসুলের অসুস্থ হয়ে গেছে আর আপনি খুশি হইতেছেন, দেখে আপনার ইমান থাকবে? ইমানের জন্য ক্ষতিকর। এরকম ইবাদতের নামে অনেক কিছু আমাদের মধ্যে চালু হয়ে গেছে, এই যে জশ্নে জুলুসে মিছিল বের করে, এটা কি ইবাদত? হ্যাঁ, তাওয়াল্লুদ পড়ে, মিলাদের তাওয়াল্লুদ পড়ে, তাওয়াল্লুদ কি কোরআন হাদিসে আছে? আছে। তারপরে হঠাৎ বসে বসে দুরুদ পড়তেছিল, হঠাৎ দাঁড়ায় যায়, বসে দুরুদ দাঁড়ানো জায়েজ আছে, দাঁড়ায় দুরুদ পড়া জায়েজ আছে, উত্তম কোনটা? বসে পড়া। উত্তম তো বসে পড়া। নামাজে আপনারা দুরুদ পড়েন কি অবস্থায়? বসে, এটা উত্তম। উত্তম থেকে অনুত্তমে কেন গেলেন, এটা প্রশ্ন। 2 নম্বর যে দুরুদ আপনি পড়তেছেন, এই দুরুদটা কোন কিতাবে আছে? ইয়া নবী সালাম আলাইকা, এই পড়েন না? এই দুরুদ কোন কিতাবে আছে দেখান তো। কোন হাদিসের কিতাবে এই দুরুদ কেউ দেখাইতে পারলে 10,00,000 টাকা পুরস্কার ঘোষণা করলাম আমি। কোন হাদিসের কিতাবে যদি এই দুরুদ দেখাইতে পারেন, পুরস্কার ঘোষণা করলাম নেই। এটা কোন একটা অল্প শিক্ষিত লোক এই দুরুদটা বানাইছে, হাদিসে তো নেই, গ্রামারের দিক দিয়েও গলত। হাদিসে তো নেই, গ্রামারের দিক দিয়েও কি গলত? যদি গ্রামার দিতে ঠিক করতে চান তাহলে এইভাবে বলতে হবে, ইয়া আইয়ুহান নাবিয়্যু সালামুন আলাইকা, ইয়া আইয়ুহার রাসূলু সালামুন আলাইক, এইভাবে বললে হাদিসে নেই কিন্তু গ্রামারের দিতে বাক্যটা কি
ঠিক হবে?
ঠিক। এখন যেহেতু অল্প শিক্ষিত লোকে বানাইছে, এটা না নামাজের নিয়ত করি না, নাওয়াইতু আন করি না, এটাও কিন্তু হাদিস কোরআনে নেই। এটাও কোন অল্প শিক্ষিত লোকে লিখছে,
সহি না, কেন ওখানে আছে
মুতাওয়াজ্জিহান ইলাল জিহাতিল কাবাতিশ শরীফা,
আছে কেন নিয়েতে
কিবলামুখী হইতে হবে, কিন্তু এটা বলার দরকার নেই, আপনাকে নামাজে কিবলামুখী হইতে হবে, কিন্তু এটা নিয়তের মধ্যে বলার দরকার নেই। নিয়তে খালি বলবেন আমি ঈশার চার রেখা ফরজ পড়তেছি এই ইমামের পিছনে, আল্লাহ ঈশার চার রেখা ফরজ পড়তেছি এই ইমামের পিছনে, এটু বললে হয়ে গেল। মুতাওয়াজ্জিহান কিবলামুখী হইয়া তা বলার দরকার নেই। কেউ প্রশ্ন করবেন হুজুর বললে ক্ষতি কি? ক্ষতি হলে আপনি তো একটা ঢুকাইলেন, আরেকজন এসে আরো কয়েকটা ঢুকাইবে, সে বলবে আল্লাহ আমি শরীর পাক করিয়া, কাপড় পাক করিয়া, জায়গা পাক করিয়া, অর্থ চিনিয়া আমি কিবলামুখী হইয়া এই সবগুলো ঢুকাই দিল। এগুলো একটাকে নিয়তের অংশ নাকি? কোনটা যখন নিয়তের অংশ না, এই একটা নিয়তের অংশ কিভাবে হলো? মুতাওয়াজ্জিহানের জিহাদুল কাবাতে শরীফ। এই জন্য যারা আরবি জানেন না বাংলায় নিয়ত করেন, ওই আরবি নিয়ত করতে দেয় তকবিরুল্লাহ মিস করে, আর যদি ইমাম রুকুতে থাকে তখন সালাসা আরবা মিল করতে করতে ইমাম রুকুতে উঠে দেয়, সালাসা কইবে না আরবা কইব, এই মিল করতে করতে ইমাম সাহেব উঠে দেয়, অথচ কোনো দরকার নেই। কেরাত আরবিতে হইতে হবে কিন্তু নিয়ত আরবিতে হইতে হবে, এখনো দরকার নেই। অনেক কিছু বেদরকারি জিনিস আমাদের ভিতরে ঢুকে গেছে যেগুলো শরীয়ত না, নবী সালাম আলাইকা কইলাম এটা কোন শরীয়ত না, এতে গ্রামার নেই, এর অর্থ ঠিক নেই। ইয়া নবীর অর্থ জানেন? হে জনৈক নবী, ইয়া নবী মানে কি? হে জনৈক নবী, আর আরবিতে সালা মানে হলো ভুড়ি, উটের ভুড়ি, গরুর ভুড়ি, আরবিতে বলে সালা। বুখারিতে আছে সালা জাজুর, আবু জাহেল একবার এক উটের ভুড়ি এনে নবীদের কান্দে ফেলছিল, নবীদের নামাজ পড়তেছিল, ওখানে সালা শব্দ আছে, সালা জাজুরিন, সালা মানে ভুড়ি, আর মালাইকা মানে ফেরেশতা। তাহলে অর্থ কি হলো? হে জনৈক নবী, ফেরেশতারা আপনার কান্দার উপরে উটের ভুড়ি নিক্ষেপ করুক। দুরুদ হয়েছে? এটা কোন দুরুদ হয়েছে? কেন পড়ি আমরা? আমাদের জাহালাত কোথায় দেয় ট্যাক্সি? কোথায় দেয় ট্যাক্সি? অথচ এটা না পড়লে দুরুদি হলো না, এটা না পড়লে মিলাদি হলো না, কত ইমাম সাহেব চাকরি চলে যাচ্ছে এই এই উজুড়ি নিক্ষেপ করতে দেয়, ইমাম সাহেবদের চাকরি চলে যেতেছে। তাহলে কমিটি কি পরিমাণ মূর্খ, এই কমিটি চিন্তা করেন, কিচ্ছু জানেন দেখো না, দুরুদি না। এদের ওলামা কেরামকে জিজ্ঞেস করেন, ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর দুরুদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দুরুদ না? সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মিয়্যি, এটা দুরুদ না? এটা হাদিসে আছে, হাদিসে বর্ণিত অনেক দুরুদ, এর থেকে বাসনে করে ছোট একটা আপনি পড়েন, কিন্তু আপনি গলরটা পড়তেছেন কেন? যার টাকায় কোনো লাভ হয় না জেল হয়, ওরকম গলত আমল করলে কোনো সব হয় না, উল্টা গুনাহ হয়। এই জন্য দুই নম্বর কাজ হলো আমাদের ইবাদত বন্দেগি সুন্নত তরিকায় করতে হবে। এখন আজানের মধ্যে সুন্নত নেই, আল্লাহু আকবার আল্লাহু আকবার, পয়লাটা একালিম, দ্বিতীয়টা সাতালিশ, কি হলো? দুই আল্লাহ নাকি? এক আল্লাহ খাটো বেটে আর এক আল্লাহ লম্বা, কি দুটো এক মাপের করতে হবে? আল্লাহু আকবার আল্লাহু আকবার, খালাস, এটাই বলতে হবে। একামত সুন্নত নেই, একামতে পয়লা চার তকবীর এক শ্বাসে বলতে হয়, পয়লা চার তকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, কিন্তু এটা খুব কম পাবেন ইল্লা মাশা আল্লাহ। প্রায় জায়গায় দেখবেন ওই চারতকবীর দুই দফে বলতে দেয়, আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার, কয় দফে হল? দুই দফে, সুন্নত শেষ, সুন্নত শেষ। আর নামাজের মস্ক এ তো স্বয়ং নবীজিকে ভস্ম করানো হয়েছে। জিব্রাইল আলাইহিস সালামকে মানুষের সুরতে পাঠায় নবীজিকে নামাজের মস্ক করানো হয়েছে, নবীজি সাহাবায়ে কেরামকে মস্ক করেছেন। আমরা কি মস্ক করি? মস্ক না করলে এই লিকচারের দ্বারা নামাজ সহি হবে না, বয়ানের দ্বারা কোনদিন রুকু সহি হবে না, কোনদিন সিজদা সহি হবে না। তাহলে নবীজিকে এই বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষা দেওয়ার কি দরকার ছিল? লিকসাব দিয়ে যদি শিখানো যায় তো জিব্রাইলকে পাঠানোর দরকার ছিল কি? নবীজি ট্রেনিং দিলেন কেন নামাজের? এই জন্য নামাজের প্রশিক্ষণ নিতে হবে। মজলিসে দাওয়াতুল হক মাওলানা আশরাফ আলী থানবী চালু করে গেছেন অরাজনৈতিক মেহনত। উনি ওনার খোলাফাদেরকে ওনার মুহিব্বিনদেরকে বাধ্য করে গেছেন, তোমরা এই মেহনত করবা, তোমরা যারা এই মেহনত করো না তোমরা তোমাদেরকে আমার দিকে সম্পৃক্ত করো না, বলো না আমি থানবী সিলসিলার লোক, যদি দাওয়াতুল হক না করো লোকদেরকে এই হাতে কলমে নামাজ ইত্যাদি শিক্ষা না দাও তো তুমি একথা বলতে পারবে না যে আমি থানবী সিলসিলার লোক, আমি আশরাফিয়ে মাদ্রাসার লোক, এসব বলতে পারবা না। আগে এগুলো শেখাও, শেখানো জরুরি। নামাজে দাঁড়াবেন তো তরিকা আছে না, কিভাবে দাঁড়াবেন? দুনো পাও কিবলার দিকে। কিভাবে দাঁড়াবেন? আমরা দেই দুই দিকে। এই দুই দিক কোন কিবলা আছে? উত্তর দিকে দক্ষিণে দেই আমরা, ওই দিক কিবলা আছে? আবার হাত বেঁধে রাখি, একামতের সময় হাত বেঁধে রাখি, একামতের সময় হাত বেঁধে রাখা মাকরু। যখন নামাজ শুরু না হয় হাত বান্ধা মাকরু। তিন নম্বর, নিয়ত করে তাকবীর দিয়ে যে বাঁধবেন, নিয়ত করে তাকবীর দিয়ে হাতটা নাভির নিচে বাঁধতে হবে না, এটা সরাসরি বাঁধতে হবে। আল্লাহু আকবার সরাসরি। কিন্তু যারা মস্ক করেন নাই তারা কি করেন? হাত ধুলে দেন, আল্লাহু আকবার দুই সাইডে ঝুলাই দিয়ে তারপরে বাঁধবেন। এই ঝুলাই দিলে আর আপনি হানাফি মাজাব থাকলেন না, আপনি চলে গেলেন সাফি মাজাবে। ওই তরিকাটা কোন মাজাবে? ঝুলাই দিয়ে বান্ধা, এটা হলো সাফি মাজাব। আর মোটে না বান্ধা, এটা হলো মালিকি মাজাব। আমাদের মাঝে বলতে সরাসরি বাঁধতে হবে, মাজাব মানা জরুরি। আহলে হাদিস গোমরা, আহলে হাদিসকে তো ইংরেজরা জন্ম দিছে, ইংরেজদের পক্ষে ফতোয়া দেওয়ার জন্য। তারা দাঁড়াবে দেখবেন এরকম পা বিরাট ঠাকুর দাঁড়াবে, আবার হাত বাঁধবে কোথায়? এ দেখে, এ দেখে হাত বাঁধবে, পাও এত ফাঁক, টুপি তো নেই, টুপি তো নেই, আর হাত বাঁধছে এইভাবে। মনে হয় মসজিদে বল খেলাইতে আসছে। কোন হাতে চাইতে পাও এত ফাঁক করতে হবে? আমি এগুলো সব লিখছি আমার একটা বইতে, এই বইয়ের নাম তোহফাতুল হাদিস। এত ফাঁক করা যে নিষেধ, আমিন জোরে বলা নিষেধ, হাদিস আছে। বারবার হাত তোলে না, রফে আদায় করে। এগুলো ছিল মক্কায়, মদিনায় যাওয়ার পরে রহিত হয়ে গেছে। আমি দলিল পেশ করছি আমার ওই কিতাবে। কোন কিতাব? তোহফাতুল হাদিস। এইগুলো আহলে হাদিস ছড়াই দিছে, যত হাদিস রহিত হয়ে গেছে ওই হাদিস গুলো প্রচার করতেছে। যেগুলো রহিত হয় নাই ওইগুলো প্রচার করলে তার গোলমাল বাজারে যাবে না। যে হাদিস গুলো রহিত হয় নাই ওইটাই যদি বলে তো আমাদের হুজুরাও কইতে আছে, তো সমস্যা কি? ওরা বেছে নিয়েছে কোনগুলো? যেগুলো একসময় ছিল পরে নিষেধ হয়ে গেছে ওইগুলো তালাশ করে করে ওইগুলো প্রচার করে। আবার বলে বুখারিতে আছে, মানবেন না? আরে বুখারি থাকলে মানতে হবে, দেখি টিকে আছে না রহিত হয়ে গেছে দেখতে হবে না? আমি তাদেরকে বলবো কোরআনে থাকলে কি মানা যাবে? উত্তর দেন, কোরআনে থাকলে মানা যাবে না রহিত হয়েছে কিনা দেখতে হবে? বলেন, কোরআনে থাকলেই মানা যাবে? কোরআনে অনেক আয়াত মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। দ্বিতীয় পারায় এক জায়গায় আছে মহিলাদের ইজ্জত এক বছর, কোন মহিলা স্বামী মরে গেলে মাতাআন ইলাল হাউল গায়রা ইখরাজ। তখন কোন আলেম বলেন নাকি এক বছর ইজ্জত? কি বলে? চার মাস দশ দিন, ওই আয়াতটা মানসুখ হয়ে গেছে না? আর এক আয়াত আছে, তোমাদের যাদের শরীরে শক্তি আছে তোমরাও যদি চাও রোজা না রেখে কোন গরিব মিসকিনকে দুই বেলা খাওয়ায় দিতে, এটাও করতে পারো, এতেও রোজা হয়ে যাবে, কোরআনে আছে। আপনি এখন আমল করতে পারবেন এই আয়াতের উপরে? আপনার শক্তি সামর্থ্য ঠিক আছে, এত ছোট্ট রোজা না রেখে আপনি গরিবকে দুই বেলা খাওয়াই দিলেন, তো মাজুর লোকদের হবে, 80 বছরের বুড়ার হবে, আপনার হবে? তাহলে এই আয়াতটা কি? وَعَلَى يُتِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ কি রহিত হয়ে গেছে কোরআন, কিন্তু তারাবিতে পড়তে হবে, কিন্তু না পড়লে খতম হবে না, কিন্তু আমল করা যায় নেই। আর এক আয়াত আছে, ইজা হাজারা আহাদাকুমুল মাউত কুতিবা আলাইকুম ইজা হাজারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রান আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইন। আল্লাহ তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন, তোমাদের মৃত্যুর সময় যদি মাল থাকে তো বাপ মার জন্য অবশ্যই ওসিয়াত করে যাইবা, অবশ্যই ওসিয়াত করে যাইবা। এটা একটা আয়াত, তারাবিতে পড়া জরুরি, কিন্তু এই আয়াতের পরে এখন আমল করা জায়েজ আছে? জায়েজ নেই, অন্য আয়াত দ্বারা রহিত হয়ে গেছে। এখন আল্লাহ তাআলা বাপ মার জন্য অংশ নির্ধারণ করে দিচ্ছে, বাপ এত পাবে, মা দুই আনা পাবে, আল্লাহ বলে দিচ্ছেন, এখন ওসিয়াত করা জায়েজ নেই। তাহলে কোরআনের সব আয়াতের পরে আন্দাজুন আমল করা যাবে না? তাহলে বুখারের সব হাতে আমল করা যাবে না? রহিত গুলো বাদ দিতে হবে। যাই হোক, আমি বলতেছিলাম ইবাদত বন্দেগী শিখতে হবে, পুরা নামাজটা কারোর কাছে দেখতে হবে। যারা নামাজ শেখেন নাই তারা এক এক রাকাতে তিনটা রুকু পড়েন, এক রাকাতে রুকু কয়টা? একটা। এক রাকাতে রুকু কয়টা? একটা। আপনারা করতেছেন কয়টা? তিনটা। সেজদা যাওয়ার পথে একটা, দাঁড়ানোর পথে আর একটা, দেখবেন হুবহু রুকুর মতো হয়ে যায়। সেজদা যাওয়ার সময় যখন হাঁটু ধরে দূরে ঝোঁকে তখন কি হয়ে যায়? রুকু একটা বেড়ে যায়। আবার হাঁটু ধরে যখন ওঠে কোমর বাঁকা থাকে তখনও মাথা সোজা করে নাই, তখন কি হয়? আর একটা রুকু হয়ে যায়। আল্লাহ এক রাকাতে একটা রুকু চাইছে, আপনি করলেন তিনটা, এই নামাজকে আরশ পর্যন্ত যাবে? এত রুকু কমাইতে হবে, কমাইতে গেলে নামাজের প্রশিক্ষণ নিতে হবে, এই ছাড়া কোনো উপায় নেই। কোন কোনটা বলবো? এটা আমরা মোনাজাত করি, এটাও সহি নেই। শুরু করতে হবে হামদ সালাদ দিয়ে। কি দিয়ে শুরু করতে হবে? আমরা শুধু আল্লাহ আমিন কই পেয়েছে? আল্লাহ আমিন হামদ সালাদ। শেষ করতে হবে কি দিয়ে? হামদ সালাদ আমিন, হামদ সালাদ আমিন, এই তিন জিনিস দ্বারা শেষ করতে হবে। এর জন্য এই আয়াত পড়া যায়, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক বিশেষ করেন আমিন বি রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই আমাদের শেষ করতেছে কেমনে? বেহক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন হাদিস আছে? বেহক্কের দ্বারা মোনাজাত শেষ করতে হবে, কোন আয়াত আছে? একজন আমারে কইতেছে, হুজুর অসুবিধা কি? হুজুরে শেষ করে নাই, ঠিক আছে আমরা করলাম, অসুবিধা কি? অসুবিধা হলে এই যে আপনি পায়খানা যেতেছেন, তো পায়খানা তো আসলে দোয়া পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই দোয়াটা পড়লেন, অসুবিধা কি? কেউ মানবে এদিকে পায়খানা যাওয়া দোয়া? কথা তো ঠিক, কিন্তু টয়লেটে যাওয়ার সময় কি নবীজি পড়ছে এটা? তো মনে হচ্ছে শেষ হয়টা পড়েন। আর জিন্দগির শেষ পর্ব আর কি বলবো, পুরা গলত। জিন্দগির শেষ পর্ব আছে না, মরে গেলে তাড়াতাড়ি দাফন করতে হয়, কারণ মমিনের কবর জান্নাতের বাগান, যত তাড়াতাড়ি পৌঁছায় দিলেন সে জান্নাতে চলে গেল। আপনি তো ফেলে রাখছেন, ফ্রিজিং করছেন, কিন্তু জায়েজ নেই। লাশ এক দেশের থেকে আর এক দেশে নিচ্ছেন, চেহারা দেখানোর জন্য 3 ঘন্টা সময় দিচ্ছেন, জায়েজ নেই। নর্মাল কাফন দাফন হবে, গোসল হবে, এর মধ্যে যারা দেখতে পারে দেখে ফেলবে, আলাদা সময় দেওয়া যাবে না। কাজে মুর্দাকে দাফন করতে তো আমরা দেরি করি, এটা গলত, এটা শরীয়ত বিরোধী কাজ। হাদিস শোনেন, লা ইয়াহিল্লু, নবীজি বলেন, লা ইয়াহিল্লু লিজিফাতে মুসলিমিন আন তুহবাসা বাইনা যাহরানাই আহলিহি, এমনকি জানাজার পরে চেহারা দেখানো নিষেধ। কেন? দাফন করতে দেরি হবে। জানাজা নামাজের পরে চেহারা দেখানো নিষেধ কেন? দাফন করতে, অথচ জানাজার পরে চেহারা দেখালে কতক্ষণ লাগে? 10 মিনিট, 15 মিনিট, এইটুকু অনুমতি দেওয়া হয় নাই। আর আপনি লাশ ফেলে রাখছেন যে মরে গেছে সকালে, আপনি জানাজা পড়বেন জুমার পরে, এটা কিভাবে জায়েজ হবে? আরে জুমার পরে ইমাম সব সবাইকে নিয়ে দোয়া করবে, মায়ের থেকে আটকায় রাখার দরকার আছে? আল্লাহকে দেখাই দিব, আল্লাহ আপনি বুঝবেন কিনা আমরা এই মায়ের জন্য দোয়া করতেছি, এইভাবে আল্লাহকে বোঝানোর দরকার আছে? একদম ফালতু। 3-4 ঘন্টা মধ্যে দাফন করে দিতে হবে, জুমার সময় দোয়া হবে, লাশ আটকায় রাখার কোন দরকার নেই। আমার দেশে অনেক এলাকায় কবরে রাখেও দেখায়, কবরে শোয়াও চেহারা দেখায়, তা আরো মারাত্মক ভুল। কবরে যে শোয়াইতেছে এটাও ঠিক না। হাদিসে আসছে যে বাইতুল্লাহ শরীফ তোমাদের হায়াতও কিবলা, তোমাদের মৃত্যুর পরেও কিবলা। বাইতুল্লাহ শরীফ তোমাদের হায়াতও কিবলা, মৃত্যুর পরেও কিবলা। তাহলে পুরা বডি কোন দিক করতে হবে? কিবলামুখী করতে হবে। এই হাদিস দ্বারা বোঝা গেল। তামাম ফতোয়ার কিতাবে লিখছে, ওয়ালা ইউলকিহি আলা শিক্কিহিল আইমান, ডাইনটা নিচে দিক দিয়ে শোয়াবে না, কিবলা দিক শোয়াইতে কোনটা কি করতে হয়? নিচে কোনটা থাকে? ডাইনটা নিচে থাকে, ঠিক আছে, তাহলে বামটা নিচে দিক দিবে না। চেহারাও কিবলা দিক থাকবে, সেনা বডি কোন দিক থাকবে? কিবলা দিক থাকবে। কিন্তু আমরা মুখে বললি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হে মুর্দা তোমাকে কবরে নবীজির তরিকায় শোয়াইলাম, মুখে বলতেছে এটা, কিন্তু বাস্তবে আমরা নবীদের তরিকায় শোয়াইতেছি না, আমাদের মন গড়া তরিকায়। এখনো অনেক এলাকায় আমাদের মন গড়া তরিকায় শোয়ানো হইতেছে। বলেন তো মুনকার লোকেরা সে কি বুঝবে? এই যে চিৎকু শোয়াই দিল, দিয়ে ঘাটটারে মুছড়াই দিল কিবলার দিকে, মুনকার লোকেরা সে কি বুঝবে? যে এই লোক নিজেও সুন্নতের উপর ছিল না, ছেলে পেলে কেউ সুন্নত শিখায় নাই, গলত তরিকায় কবর শুয়ে আছে, ডান্ডা মারতে আরম্ভ করবে। আর যদি আপনি সুন্নত তরিকায় শুইতে পারতেন, তাহলে আপনাকে দেখেই মুনকার নকির ফেরেশতা বুঝত যে এই লোক নিজেও নবীর সুন্নতের উপর ছিল, ছেলে পেলে কেউ কি শিখাইছে? সুন্নত শিখাইছে, তার দলিল কি? সে সুন্নত তরিকায় কবরে শোয়া আছে। তখন তাকে আদব কায়দার সাথে, নরমিয়াতের সাথে, সুন্দর ভাবে, মহাব্বতের সাথে প্রশ্ন করে চলে যাবে, প্রশ্ন করে চলে যাবে। আমাদের কবরে শোয়ানো ঠিক নেই। আবার এই মুর্দারের জন্য যে খতম পড়ানো হয়, এটাও গলত। খতম পড়ার টাকা দেয় কিনা বলেন? টাকা দেয় কিনা? এখানে বহু মুফতি সাহেবরা বসে আছে, টাকার বিনিময়ে খতম পড়াইলে মুর্দারে কোন সওয়াব পায় কিনা জিজ্ঞাসা করেন। আমাদের বড় হুজুর, উনিও আলহামদুলিল্লাহ মুফতি সাহেব, বহুত পুরানা মুফতি সাহেব, সে বড় কাটরা মাছার থেকে ফতোয়া দিতে দিতে আসছেন, ওনাকে জিজ্ঞেস করেন, টাকা দিয়ে খতম পড়াইলে আমাদের বাপ মা কোনো সওয়াব পাবে কিনা? ফতোয়া শামিয়ালা পরিষ্কার লিখছে, কোন সওয়াব পাবে না। তাহলে প্রথমে যে পড়ে সে সব পায়, সে যার জন্য বক্সে দেয় দ্বিতীয় পর্যায়ে সে পায়, কিন্তু পণ্যওয়ালা যে টাকা পয়সা নেয় তার নিজের সব ক্যান্সেল হয়ে যায়। পণ্যওয়ালা যদি টাকা নেয়, বিনিময় নেয়, তার সব কি হয়ে যায়? ক্যান্সেল হয়ে যায়। এ যত কান্নাকাটি করে আপনার বাপ মা রুহে বক্সি দেয়, কিচ্ছু যাবে না, কারণ তার থলিতে নেই কিছু, বিনিময় নেওয়ার কারণে তার থলি খালি হয়ে গেছে।
তাহলে বাপ মা রুহে কি যাবে? আর এক গলত। এই জন্য ভাড়াইতে মৌলবি দিয়ে বাপ মার জন্য খতম পড়াবেন না, নিজেরা ভাই ভাই বোনেরা ভাগযোগ করেন, তুমি এই পাড়া পড়ো, তুমি এই পাড়া পড়ো, তুমি এই পাড়া পড়ো, নিজেরা ভাগযোগ করে পড়েন। এবং মৃত্যু বার্ষিকী পালন করবেন না, ইসলামে কোনো বার্ষিকী নাই, প্রত্যেক দিন দোয়া করবেন। কথা বুঝছেন? তাহলে পয়সার বিনিময়ে এখন থেকে আর কেউ ক্ষত ক্ষত পড়াবেন না, নিজেরা পড়ে দিবেন। অথবা এই টাইপের মাদ্রাসা, এই যে জবাবদি মাদ্রাসা, এখানে হেফজখানায় প্রত্যেক দিন অনেক খতম হয়, হেফজখানায় অনেক খতম হয়। আপনি খালি বলে দিয়ে যান আমার বাপের নাম অমুক, একটু দোয়া করাই দিয়েন, হুজুর আল্লাহ রাস্তা আপনার জন্য দোয়া করাই দিবে, হারাম পয়সা নেবে না। রাজি আছেন? মৃত্যুর পর আর একটা ভুলেই যে আমরা ফরায়েজ বের করতে দেরি করি, দেরি করে কিনা, পাঁচ বছর দশ বছর দেরি করে কিনা, এটা শরীয়তে নাজায়েজ। শর্ট টাইমে ফরায়েজ বের করে তা ছেলেরা কত পাবে, মেয়েরা কত পাবে, স্ত্রী কত পাবে, সব ভাগযোগ করে দিতে হবে। ভাগযোগ করে দেওয়ার পরে তারা আলাদাও খাইতে পারে, একসাথেও খাইতে পারে, তাদের ইচ্ছা, আগে ভাগ করেন। কিন্তু কয়টা মুসলমান পাওয়া যাবে যার বাপ মারা যাওয়ার পরে সে শর্ট টাইমের মধ্যে ফরায়েজ বের করে সবাইকে ভাগ করে দিতে, এরা মুসলমান দেখাতে পারবেন? পাওয়া যাবে না। এতে হক নষ্ট হয়, বোনেরা শ্বশুর বাড়ি গেছে তাদের হক ভাইরা খাইতেছে, বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে তাদের হক কারা খাইতেছে, ভাইরা খাইতেছে। আবার দলিল দেয় বোনে কইছে ভাই আমার লাগবে না, এসব লৌকিকতা, এতে আপনার জন্য হালাল হবে না, হারাম। আবার কোন একজন নাবালক থাকতে পারে, আপনার বাপ মারা যাওয়ার পরে কোন একজন কি থাকতে পারে, ভাই বোন নাবালক থাকতে পারে, তাকে শরীয়তের ভাষায় বলে এতিম। কি বলে? এই যে আপনি ভাগ করলেন না, এই এতিমের মাল কে খাইতেছে? এই এতিমের মালের থেকে তার মা খাইতেছে, এতিমের মালের থেকে তার ভাই বোন খাইতেছে, এতিমের মালের থেকে আত্মীয় স্বজন আসতেছে তারা খাইতেছে, এতিমের মালের থেকে কিছু হুজুর দাওয়াত দিছে তাদেরকে খাওয়াইছে। তাহলে এতিমের মাল খাইতে কে বাদ থাকলো? কে বাদ থাকলো? মা খাইতেছে, ভাই বোন খাইতেছে, আত্মীয় স্বজন খাইতেছে, হুজুরদেরকে খাওয়াইতেছে, হারাম। কোরআন শরীফের চতুর্থ পাড়ায় নাকি তৃতীয় পাড়ায় ১৭ নম্বর পৃষ্ঠা আয়াত আছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। যারা এতিমের মাল খাইতেছে তারা দোজখের আগুন দিয়ে পেট ভর্তি করতেছে, সবাই মতো কবরে গেলে বুঝতে পারবে। এই জন্য যারা এখনো ভাগ করে দেই নাই, তাড়াতাড়ি ভাই বন্ধুকে ডেকে, তাদের বাপ মরে গেছে এখনো মিরাজ বন্টন করি নাই, এইটা আসল দিনদারি, তাহাজ্জুদ পড়া আসল দিনদারি না, বেশি বেশি উমরা করা এটা দিনদারি না, হুকুকুল ইবাদ হলো দিনদারি। আসল দিনদারি কোনটা? হুকুকুল ইবাদ, বান্দার হক আদায় করতে হবে, কারণ একটা পাই আমার দায়িত্বে না থাকে, এইটা হলো আসল দিনদারি। তাহাজ্জুদ পড়া পারলে পড়েন, ভালো কথা, খুব ভালো, তমাম আউলিয়া কেরাম তাহাজ্জুদ পড়ছে, আপনিও পড়েন। কিন্তু আসল দিনদারি বান্দার হক নষ্ট না করা। এই জন্য যারা এখনো পড়েন নাই তারা ভাই বেলাদারকে জমা করে ফরায়েজ বের করে সবাইকে বুঝিয়ে দিন। যেহেতু আমার সময় শেষ হয়ে গেছে, এজন্য বাকিগুলোর নাম বলে দিচ্ছি, ব্যাখ্যা করবো না। এতক্ষণ কয়টা হয়েছে? শেরেক মুক্ত ইমান, আর ইবাদত করতে হবে নবীদের তরিকায়। তিন নম্বর হলো আয় রোজগার হালাল রাখতে হবে, আয় রোজগার, চাকরি করলে চাকরির মশলা জানেন, ব্যবসা করলে ব্যবসার মশলা জানেন, যেটা করবেন ওটা মশলা জানেন। চার নম্বর বান্দার হক, বাপ মা কত বড় নেয়ামত, যাদের চেহারার দিকে একবার তাকাইলে মহাব্বতের দৃষ্টিতে একটা কবুল হজের সব। এই বাপ মা বেঁচে থাকলে সাতটা হক, মরে গেলে আর সাতটা হক। মরে গেলে আমরা কয়জন জানি, এলে হুজুরদের থেকে ছাপানো কাগজ আছে, এলো নিয়ে ঘরে ঘরে লাগাই দেন। বাপ মা বেঁচে থাকলে সাতটা হক, মরে গেলে আর সাতটা হক, এই ১৪টা হক জানা জরুরি। বিবির হক আছে জানি না, বিবিকে খোরখোশ দিলে হবে, তাকে দিনে তালিম দিতে হবে, পর্দায় রাখতে হবে,
সন্তানের হক জানি, সন্তানকে গ্রাজুয়েট বানাইলে হক আদায় হবে, সন্তানকে দিনের তালিম দিতে হবে, মশলা মশলার তালিম দিতে হবে। আপনারা আর একদিন টানতে থাকেন কেন? আপনারা কোন মজলিসের আদব জানেন না? যে কথা বলবে তার দিক তাকাই থাকবেন, কে আসবে যাবে তার দিক তাকানো আপনাদের দায়িত্ব না, এটা মজলিসে বসার আদব। হুজুররা আসবে যাবে, একজন আসছে আরেকজন চলে যাবে, এটা হবেই, কিন্তু আপনি এটা তাকাবেন না। তাহলে বোঝা গেল আপনি আদব কায়দা শেখেন নাই, শিখতে হবে, শেখানোর জন্য এই মজলিস, আদব কায়দা শিক্ষা দেওয়ার জন্য এই মজলিস। তো সন্তানের হক আছে, তাকে শুধু গ্রাজুয়েট বানাইলে কাজ হবে না। হ্যাঁ, তাকে আপনি কোরআন সুন্নাহর এলম শিক্ষা দিতেন কিনা? শিক্ষা না দিলে এক আয়াত আছে, আপনি সন্তানকে জবাই করে দিলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ তৌফিক দিলে কোন সময় আমি বলবো, সন্তানকে দিন এলম শিক্ষা দিলে দুনিয়াতে কি কি লাভ, কবরে কি কি লাভ, হাসরে কি কি লাভ, এটা সময় লাগবে। আর সন্তানকে দিন এলেম থেকে, মাদ্রাসার এলেম থেকে বঞ্চিত করলে দুনিয়াতে কি কি ক্ষতি, কবরে কি কি ক্ষতি, হাসরে কি কি ক্ষতি, এই ছয়টা পয়েন্টের উপরে আল্লাহ তৌফিক দিলে কোন সময় কথা বলবো বা অন্য বক্তারা বলে দিবে। এটা বহুত জরুরি জিনিস, এটা না জানলে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে ডিগ্রি আনলাম, অথচ এই ছেলে মৃত্যুর সময় আমার কোনো উপকার করতে পারবে না, আমাকে কলেমার তালকিন করতে পারবে না, সূরা ইয়াসিন পড়তে পারবে না। তাহলে কয়টা হলো? চার নম্বর কি? ছয় নম্বর হলো, পাঁচ নম্বর হলো, আল্লাহ তাআলা জন্মগত ভাবে আমাদের কলবের মধ্যে কিছু ময়লা, কিছু বিমারি, ব্যাধি দিয়ে সৃষ্টি করছেন আমাদের পরীক্ষা নেওয়ার জন্য। জন্মগত ভাবে প্রত্যেকের ভিতরে জন্মগত ভাবে লোভ আছে না? লোভ ছাড়া কোন মানুষ আছে? হ্যাঁ, আল্লাহ ওদের মধ্যে লোভ আছে, তারা জান্নাতের লোভ করে, পয়সা করে করে না। আচ্ছা, প্রত্যেকের মধ্যে রাগ আছে না? এটা একটা রোগ। প্রত্যেকের মধ্যে হিংসা আছে না? এটা একটা রোগ। প্রত্যেকের ভিতরে বড়ত্ব আছে না? আমি খুব ভালো মানুষ, এখানে তাকাব্বুর অহংকার আছে না? এইরকম দশটা রোগ আছে একদম জন্মগত ভাবে। قد افلح من زكاها وقد خاب من دساها। এই দশটা রোগের চিকিৎসা করা আল্লাহ তাআলা ফরজ আইন করে দিয়েছেন। শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত, সুন্নত মনে করে চিকিৎসা করলে সব পাবেন। শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত, সুন্নত মনে করে চিকিৎসা করলে যে পয়সাটা খরচ করলেন সব পাবেন। কিন্তু আত্মার যে দশটা ব্যাধি আছে এর চিকিৎসা করা কি? ফরজ আইন। এই ফরজ আইন পালন করতে হলে কোন খাস নির্দিষ্ট আল্লাহ ওয়ালাকে সহায়ক বানানো ছাড়া বিকল্প কোন রাস্তা নেই। কোন ইজাজত প্রাপ্ত সহায়ককে আল্লাহ ওয়ালাকে নিজের পীর বানানো ছাড়া এই অন্তরের রোগের চিকিৎসার দ্বিতীয় কোন রাস্তা নেই। একজনকে পীর বানান আল্লাহওয়ালাকে, ওই আট রশি নয় রশি না, ওই বিভিন্ন মাইজ ভান্ডারি, হ্যাঁ, বিভিন্ন ফোড়া বাগি, ঢাকা তো বাগি দিয়ে ভরে গেছে, যত ভণ্ড পীর তা সবার নামে সাথে বাগি আছে, এই বাগিগুলো হলো ইমানের বিষ ফোড়া। এগুলো সব কি? কুতুব বাগি, অমুক বাগি, সব বিষ ফোড়া। এখানে দেখতে কইতেছেন আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা পীর সিম্পল মানুষ, আপনাদের মতো মানুষ, কোন রং ঢং নেই, হ্যাঁ, কোন বিশাল কিছু না, আপনাদের মানুষ, কিন্তু তার প্রত্যেকটা কাজ সুন্নত অনুযায়ী, এবং তার নজর আপনার পকেটের দিকে না, তার নজর আপনাকে কিভাবে আল্লাহর সাথে জুড়ে দেওয়া যায়। তো একটা হাদিসে আপনারা শুনছেন, তিনজনকে দিয়ে দোজখ উদ্বোধন করা হবে, একজন শহীদ হয়ে গেছে, আর একজন বহুত বড় আলেম, আর একজন বহুত বড় দানবীর, কেন? একটা রোগ তাদের মধ্যে ছিল, দশটার কয়টা? একটা, ওটার নাম হলো রিয়া, ভালো কাজ করা লোকদের বাহবা পাওয়ার জন্য। ভালো কাজ কি জন্য করা? বাহবা পাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য। এই রোগটার নাম হলো রিয়া। এই একটা রোগের কারণে এই তিনটা লোকের জীবনের আমল বরবাদ হয়ে গেছে, আল্লাহ তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো সেই রোগের চিকিৎসক আল্লাহ এখনো আমাদের মধ্যে বাঁচাই রাখছেন, তিনি কি আজীবন থাকবে? আমরা হায়াতে কদর করি, ওনাদের মজলিসে আসি, যত ওনাদের মজলিসে আসা হবে এই রোগগুলো শিকড় দুর্বল হয়ে যাবে, আস্তে আস্তে দূর হইতে থাকবে, দ্বিতীয় কোন মেডিসিন কিন্তু নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমি আর ব্যাখ্যা করতে পারতেছি না, আমার সময় আগেই শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাকে এই কথাগুলো আরো পরের বক্তা যা বলেন, আগের বক্তা যা বলছেন, এই সব কথার উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।